Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, দেশে বিদেশে সন্ত্রাসবাদ, প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতারা যেমনটি একটু আগেই শুনলেন, আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে আজকের বিষয় হচ্ছে দেশে বিদেশে সন্ত্রাসবাদ, প্রভাব ও প্রতিক্রিয়া। রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন, হিংসায় উন্মত্ত প্রীতি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থতার লোভ জটিল বন্ধ, নূতনতব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃতবাণী। মানবিক মূল্যবোধের সেই অমৃতবাণী কবে আসবে, কবে মানুষের শুভবুদ্ধির উদয় হবে, সেটা এখনকার বিশ্বে দেশে বিদেশে সর্বত্রই একটি জিজ্ঞাসু ব্যাপার হয়ে রইল। প্যারিসে সর্বসাম্প্রতিক হত্যাকাণ্ড, লেবাননে, তুরস্কে, নাইজেরিয়ায় মানুষের প্রাণহানি, বাংলাদেশে দেশি বিদেশিদের ওপর আচমকা আক্রমণ এবং সিরিয়া ইরাকে প্রাত্যহিক জীবনহানি, এই সবই আজকের পৃথিবীর এক করুণ অথচ বাস্তব চলচ্চিত্র। বেশিরভাগ হত্যাকাণ্ডেরই দায় স্বীকার করছে স্বঘোষিত ইসলামিক স্টেট, আইসিস বা আইসিল অথবা দায়েশ কিংবা আইএস যে নামেই অভিহিত করুন না কেন, তারাই এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। সন্ত্রাসের জন্য যাদেরকে দায়ী করা হোক না কেন, প্রাণ বিসর্জন দিচ্ছেন নিরীহ সাধারণ মানুষ, তারা নিজেরাও জানেন না কেন তারা হতাহত হচ্ছেন, কি বা তাঁদের দোষ। তরুণ প্রজন্মের একাংশ মগজ ধোলাই হয়ে সন্ত্রাসীতে পরিণত হচ্ছে এবং আরও উদ্বেগের বিষয় হচ্ছে এতে সুনির্দিষ্টভাবে ইসলাম ধর্মকে ব্যবহার করা হচ্ছে। এই রকম এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়ে আমাদের শ্রোতাদের প্রশ্ন আর অতিথিদের জবাবের মধ্য দিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব পরিস্থিতি। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক, নিবন্ধকার এবং বিশিষ্ট পর্যালোচক জনাব আবেদ খান। জনাব আবেদ খান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
ঢাকা থেকেই রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আর এখানে ওয়াশিংটনের অদূরে ম্যারিল্যান্ড থেকে যোগ দিচ্ছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে রাখি, অনুষ্ঠান চলাকালে আমাদের কাছে সরাসরি এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন, 2026193062। শ্রোতারা আপনাদের প্রশ্ন অনুগ্রহ করে ছোট রাখবেন আর অতিথি প্যানেলিস্টদের কাছেও সংক্ষেপে উত্তর দেওয়ার আর পুনরাবৃত্তি না ঘটানোর স্বনির্বন্ধ অনুরোধ রইল। আমাদের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন যশোর থেকে তৌহিদুর রহমান। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদুর রহমান যশোর থেকে বলছি। জঙ্গিবাদ বিশ্বে বহু আগে থেকেই ছিল, কিন্তু এখন জঙ্গিবাদীদের যে উগ্রতা বাড়ছে এর একটা কারণ আমরা যদি দেখি প্রযুক্তির ব্যবহার। কিন্তু জঙ্গিবাদীদের প্রযুক্তির ব্যবহার রোধে আন্তর্জাতিক তেমন কোনো উদ্যোগ আমরা কেন দেখছি না? দ্বিতীয়ত, উদ্যোগ থাকলেও তার তেমন কোনো সফলতাও আমরা পাচ্ছি না, কিন্তু কেন, মানে এই ব্যর্থতার দায়টা কে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আইএস কে, যে সিরিয়ায় আসাদ বিরোধী যে জোট, এই জোটের আইএস অন্যতম, এই আইএস কে সবাই আতঙ্ক বা ভয়ের কারণ মনে করলেও আরো কিছু যে জোটের অন্য যে শরিকা আছে তাদের প্রতি কোন কোন বিশ্ব নেতার আমরা একটু সুনজর দেখতে পাই। তো এইটাও আমাদের কাছে কখনো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কিনা, যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, যে তালেবানদের যে ব্যাপারটা, মুজাহিদিনদেরকে একসময় একটু সফট নজরে দেখা হতো, কিন্তু এখন তারাও তালেবান হয়ে গেছে। তো এইভাবে আর কি অপেক্ষার সুযোগ আছে, যে যারা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দেশে দেশে রাজনীতি বা সন্ত্রাস যেটাই করুক রাজনীতি করে দাবি করে, তাদেরকেও আর সুযোগ দেওয়ার কোনো বা সমর্থন করার সুযোগ আছে কিনা?
তহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমেই আমি যাচ্ছি আবেদ খানের কাছে।
প্রশ্ন তহিদুর রহমান দর্শক থেকে যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যে প্রযুক্তির যে ব্যবহার, যে কথাটি আসলে প্রযুক্তির ব্যবহার থাকবে, সন্ত্রাসবাদ কিন্তু প্রযুক্তির উপরে ভর করে আসে না, তাহলে তো অনেক আগেই আসে। কিন্তু আসলে হচ্ছে সন্ত্রাসবাদ হচ্ছে এক ধরনের, এটা শুধু আজকের নয়, ইতিহাসের দিকে যদি তাকাই, এক সময় যখন যে নৈরাজ্যবাদ ছিল, যে নৈরাজ্যবাদকে যেটা বলা হতো, যারা নিহিলিস্ট ছিল তাদের কিন্তু এইভাবে নৈরাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে, এবং নৈরাজ্যবাদ প্রতিষ্ঠার ভেতর দিয়ে তারা কিন্তু এক ধরনের অস্বস্তিকর বিশ্ব পরিস্থিতিও সৃষ্টি করেছে, সেটা বহু আগে থেকেই। আমরা সন্ত্রাসবাদের যে বিষয়টি দেখি, যেটাকে সন্ত্রাসবাদ বলা হয়, আজকে কিন্তু সন্ত্রাসবাদের যে ক্যারেক্টারটা সেই জায়গায় গেছে, চরিত্রটা, সেটা হচ্ছে ধর্মভিত্তিক। কখনো কখনো এই ধর্মভিত্তিক সন্ত্রাসবাদ কিন্তু এখানে নয়, সেই প্রাচীন আমলে এমনকি ইয়েতেও আমরা যদি দেখি, সন্ত্রাসবাদ কিন্তু ছিল ধর্মকে ব্যবহার করার যে যে চেষ্টা, সেটা সে সময় ছিল। কিন্তু এখন ক্রমশ যখন একটি ধর্ম রাজনীতির সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু ধর্ম এবং রাজনীতি দুটোই ক্ষতিগ্রস্ত এবং দুটোই বিপর্যস্ত হয়। তা আমরা সেটাই দেখলাম যে ক্রমাগত এই জিনিসটা হচ্ছে, যেটা একটু আগে আপনি বললেন যে ঘটনাটা হয়েছে যে আমাদের এখানে ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরা আক্রান্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা নয়। একটা আদর্শের যে বিষয়টি আছে, মুসলমান কিংবা কোনো কিছুই নয়, যখনই ধর্ম আসবে সেই ধর্মের ভেতর দিয়ে কিন্তু ধর্মের তার একটা প্রাচীন রূপ আছে। ধর্ম কিন্তু আধুনিক রূপ নয়, প্রযুক্তি আবার আধুনিক রূপ, এই দুটোর কিন্তু মিলনটা ঠিক যথাযথ হয় না। অথচ অদ্ভুত ভাবে এটা পুরো প্রায়োগিক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, এর একটা পরিষ্কার স্পষ্ট একটা চেহারা। কিন্তু এই জায়গায় সন্ত্রাসবাদ কিন্তু আমরা মনে করি যে যেটা দেখছে এটা কি বিশ্ব, যে আমাদের এখানে যে স্বার্থ, যে বিশাল পুঁজির স্বার্থ, অস্ত্র ব্যবসার স্বার্থ, একই সঙ্গে ধর্মীয় অনুভূতির যে বিশাল প্রসারতা, সেটা যেটা 70-এর দশকে সে সংসদ থেকে শুরু হয়েছে আমাদের সমগ্র পৃথিবীতে, সেটা ক্রমান্বয়ে বিস্তার লাভ করেছে। বিস্তার লাভ করতে করতে একটা সময় এসে এটার একটা কালমিনেশনে পৌঁছেছে। কিন্তু কালমিনেশনটা আমি মনে করি যে এটা খুব একটা দীর্ঘকালীন হবে না, কারণ এর ভেতর দিয়ে কিন্তু এর পতনটাও অনিবার্য হয়ে যাবে। কাজে আমি এ ব্যাপারে খুব একটা অতখানি শঙ্কিত নয় যে আমরা এখানে মনে করব যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটা প্রসার ঘটবে এবং এটাই সমগ্র বিশ্বকে গ্রাস করবে, শান্তিকে গ্রাস করবে, এটা আমি ভাবছি না।
আচ্ছা, আমরা এই প্রসঙ্গে একটু এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরীর কাছে যাই।
ধন্যবাদ। এই প্রশ্নটির তো দুটি অংশ আছে, একটা প্রযুক্তির কথা যদি বলেছেন, আসলে এই সন্ত্রাসবাদের বিস্তারের সঙ্গে সঙ্গে উভয় পক্ষে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। একদিকে যেমন সন্ত্রাসীরা তাদের নতুন নতুন স্টার্টিং ফ্রম ইন্টারনেট এবং ফেসবুকের ব্যবহার থেকে নিয়ে আপনার মোবাইল ফোন থেকে নিয়ে রিমোট কন্ট্রোল ওয়েপন্স, আপনার মেটাল ডিটেকশন, বিভিন্ন ধরনের তারা ব্যবহার করছে। একইভাবে সমগ্র বিশ্বে আজকে প্রযুক্তির একটা নিরাপত্তা ব্যাপারে প্রযুক্তির একটা ব্যাপক ব্যবহার হয়েছে। এবং আমি মানুষের বলি যে ওসামা বিন লাদেন যদি কাউকে সাহায্য করে থাকে, তাহলে এই প্রযুক্তি নির্ভর যেসব শিল্প গড়ে উঠেছে তাদেরকে সব থেকে বেশি সাহায্য করেছে। আজকে ড্রোন থেকে নিয়ে আপনার রিমোট কন্ট্রোল ওয়েপন্স থেকে নিয়ে আপনার মোবাইল স্ক্যানিং থেকে নিয়ে সিসিটিভি ক্যামেরা, চারিদিকে মেটাল ডিটেক্টর, এয়ারপোর্ট সিকিউরিটি, এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে, যেগুলো হয়তো আজ সত্যিকার মানব কল্যাণে ব্যবহার হতে পারত, সেগুলো কেবলমাত্র প্রতিরক্ষা খাতে ব্যবহার হচ্ছে। তো এটা একটা জিনিস। আর সেকেন্ড থিং যদি বলেছেন, সত্যি যে প্রথম দিকে যদি আমরা দেখি যে মুজাহিদ আফগানিস্তান মুজাহিদের উত্থান এবং ওসামা বিন লাদেনের উত্থান, সেখানেও কিন্তু তখন লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলা এবং সোভিয়েত আগ্রাসন যেটা আফগানিস্তানে হয়েছিল তাকে প্রতিহত করা। কিন্তু তার যে ফলশ্রুতিতে যে একটা ধর্মীয় উগ্রবাদ যেটাকে সিআইএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যেটা গড়ে তুলেছিল, সেটাই থেকে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে তালিবান এবং তারপরে আল কায়দা থেকে এখন সিরিয়ার যুদ্ধ, মানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এবং এতে সাধারণ জনগণের মনেও একটা সন্দেহ আছে যে হয়তো পশ্চিমা বিশ্বের মদতে প্রথমে হয়েছে এবং পশ্চিমা বিশ্বের একটা দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য এটা সত্য নাও হতে পারে, বাট দেন যে পারসেপশন মানুষের মনে ধারণা আছে যে, বিশেষ করে সিরিয়ান কেসে তো আমরা দেখেছি যে কিভাবে অস্ত্র যেগুলো সাপ্লাই করা হয়েছে আসাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য, সেগুলো আলটিমেটলি আইএস এর হাতে গিয়ে পড়েছে অত্যাধুনিক অস্ত্র, যার ফলে তারা অতি সত্ত্বর তাদের সামরিক সাফল্য লাভ করেছে। সুতরাং এটা সত্যি যে আজকে বিশ্বের এই যে উত্থান হয়েছে বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠী, এর পিছনে আমাদের বৈদেশিক পশ্চিমা বিশ্বের বৈদেশিক নীতি এবং তাদের সমরনীতি অনেকাংশে দায়ী বলে আমি মনে করি।
জি, আমি সিরিয়ার অংশ সম্পর্কে বিশ্লেষণের জন্য ডক্টর সাঈদ ইফতিখার আহমেদের কাছে যাচ্ছি, যে সিরিয়ায় যে সমস্যা দেখা দিয়েছে এবং একদিকে ফ্রি সিরিয়ার একটা সেনা গড়ে উঠেছে, আরেকদিকে এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিংবা আলাদা থাকছে মাঝে মাঝে আইসিস ইত্যাদি, তো এই এই সংকটটার দিকে ডক্টর সাঈদ ইফতিখার আহমেদ।
সিরিয়ার সংকট একটা অত্যন্ত জটিল সমস্যা। একদিকে যেমন আসাদ বিরোধী গ্রুপে আমরা দেখছি আইসিস এর মতো সংগঠনকে, যারা উগ্রবাদের একদম চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে বলে আমার কাছে মনে হয়, এবং কিন্তু এর পাশাপাশি যে ফ্রি সিরিয়ান আর্মি যেহেতু যেমন আছে, যে যারা তুলনামূলকভাবে মডারেট বলে মনে করা হয়, কিন্তু এর মাঝখানে বেশ কতগুলো গ্রুপ রয়েছে যেমন জামাত আল নুসরা, আহার আল শাম এবং অন্য কিছু, এরাও কিন্তু জঙ্গিবাদ, যেটা যে ধর্মকে ব্যবহার করে যে জঙ্গিবাদের বিস্তার, সে ধরনের কার্যক্রমের সঙ্গে এরাও যুক্ত। সুতরাং সবকিছু মিলে এবং সবার একদিকে যেমন লক্ষ্য হচ্ছে বাশার আল আসাদের সরকারকে ফেলে দেওয়া, এবং পাশাপাশি এরাও কিন্তু চাচ্ছে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে দমন করা। সুতরাং একটা মাল্টি ডাইমেনশনাল একটা লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া। আর প্রশ্নকর্তা যেটা বলেছেন এবং পিপলের মধ্যে একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যে ডাইমেনশন যেটা, সেটা কতটুকু বুঝতে সক্ষম, এবং কিছুটা বুঝতে অক্ষমতা, এবং কিছুটা যে জঙ্গিবাদকে নিয়ে জঙ্গিবাদ যে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে রাজনীতিতে সুবিধা নেয়ার যে একটা প্রবণতা পাশ্চাত্যের কোনো কোনো দেশ, এই প্রবণতাও আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে জঙ্গিবাদকে মধ্যপ্রাচ্যকে উস্কে দিয়েছে বা মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদ দমনে সেরকম কার্যকর ভূমিকা নিতে পারেনি। এবং সিরিয়ার ক্ষেত্রে আপনি দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ পশ্চিমা বিশ্ব কিন্তু একটি ইউনিফাইড অবস্থানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি, এবং সবাই চিন্তা করছে যে কে কার ম্যাক্সিমাম জিও পলিটিক্যাল ইন্টারেস্ট সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যকে ঘিরে তাদের ইন্টারেস্টকে সার্ভ করতে পারবে, সে লক্ষ্যকে সামনে রেখে কিন্তু তাদের ফরেন পলিসিগুলি পরিচালিত হচ্ছে, এবং সেখানে জঙ্গিবাদ দমন হচ্ছে কি হচ্ছে না সেটা তাদের সেকেন্ডারি হিসেবে নিচ্ছে, নিচ্ছে যে তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টটা কতটুকু সার্ভ হবে। এবং এই জিও পলিটিক্যাল ইন্টারেস্টটা সার্ভ হতে গিয়েই কিন্তু যে বিভিন্ন জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেটাকে অ্যাডভান্টেজ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে পারছে।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সরাসরি, এবং এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। পরবর্তী প্রশ্নকর্তা আছেন চট্টগ্রাম থেকে, সালাউদ্দিন। হ্যালো
সালাউদ্দিন, বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সন্ত্রাসী গ্রুপগুলো যেভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত প্রসার ঘটিয়ে থাকে, একইভাবে যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপারেও জানতে পারি। আবার বিভিন্ন সরকারি এবং গোয়েন্দা সংস্থা সেসব যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের উপায়গুলো বের করে থাকে, এবং তার মাধ্যমে অনেকেই ইতিমধ্যে ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। আমার প্রশ্ন হলো, শুধু যোগাযোগ মাধ্যম কি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কিংবা জঙ্গি গোষ্ঠীর উত্থানের জন্য প্রধান, নাকি দেশের আভ্যন্তরীণ কিংবা বৈশ্বিক মতাদর্শগত, চিন্তাগত কিংবা রাজনৈতিক সমস্যার কারণে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যা ফ্রান্সে যে ভয়াবহতা রূপ লাভ করেছে?
আমরা এই প্রশ্নের উত্তর নেওয়ার আগে আরো একজন অপেক্ষা করছেন, ঢাকা থেকে স্মিতা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। সাম্প্রতিক সময়ে যে অ্যাটাক গুলো হলো, টেরোরিস্ট অ্যাটাক গুলো, এতে যোগাযোগ মাধ্যম গুলোর প্রভাব আছে এই ব্যাপারটা আমি অস্বীকার করতে পারবো না। তবে যোগাযোগ মাধ্যমের যে অগ্রযাত্রা, এটাকে আমি পুরোপুরি দোষী সাব্যস্ত করতে পারছি না, যতটা না আমি বুঝবো আমাদের বিভিন্ন দেশে অবস্থিত ইন্টেলিজেন্স ফোর্সের। বর্তমান সময়ে স্নোডেনের বদৌলতে আমরা জানি এনএসএ সম্পর্কে, এবং আমি নিশ্চিত যে এরকম আরো অনেক অজানা গোয়েন্দা সংস্থা পুরো পৃথিবী জুড়েই আছে। তারপরেও কিভাবে বারবার সাধারণ মানুষ এমন এমন ধ্বংসলীলার বলি হচ্ছে?
ধন্যবাদ। ওই যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন, এবং আমরা আজকে জানতে পেরেছি যে বাংলাদেশেও যোগাযোগ মাধ্যম কোনো কোনোটা বন্ধ করা হয়েছে কিংবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নকর্তারা বলছেন যে সেটাই কি একমাত্র সমাধান? রাজনৈতিক সমস্যার কারণে এগুলো কি হতে পারে না, কিংবা গোয়েন্দা সংস্থাগুলো কি ব্যর্থ হচ্ছে না? আবেদ খান,
আমি এই ক্ষেত্রটা যখন প্রযুক্তি, এই প্রযুক্তির বিষয়টাই বলি যে আসলে কিন্তু প্রযুক্তির ব্যবহারের উপরে কিন্তু সন্ত্রাসবাদ নির্ভর করে না। সামগ্রিকভাবে সন্ত্রাসবাদ একটা দর্শনগত বিষয়টি আমি এর আগেও বলার চেষ্টা করেছি, এবং তার পেছনে যে যুক্তিগুলো আছে সেখানে হচ্ছে যেটা অর্থনৈতিক, কিছুটা তার বাণিজ্যিক, কিছুটা তার নানা রকম বিশ্ব রাজনীতি, যেটা ডক্টর সাঈদ ইফতেখার খানিকটা আভাস দিলেন যে সিরিয়ার ঘটনাটাকে বলে, কিংবা এখানে আমরা দেখি যে এয়ার কমান্ডার ইশফাক ইলাহি তিনি একটা কথা বলেছেন এখানে, কিন্তু যে আসলে প্রযুক্তির যে ব্যাপারটি সেটার কিন্তু মানব কল্যাণেও ব্যবহৃত হয়। এবং আমরা একজন যে বক্তা বলেছেন, যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আসলে যোগাযোগ মাধ্যম দিয়ে তো অনেক কিছু আমরা জানতেও পারছি, কাজে প্রযুক্তির ব্যাপারটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে দর্শনের ব্যাপার, ব্যাপার হচ্ছে এই জন্য ফিলোসফিক্যাল যে জিনিসটা আছে, কিছু কিছু হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়, যে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বা তারুণ্যের যে আবেগ সেখানে যেটা প্রভাবিত হয়, যেটা আমরা 30-এর দশকে কিংবা 20-এর দশকে বাংলাদেশ পাকিস্তান তদানীন্তন উপমহাদেশে আমরা এরকম ধরনের আবেগ খেয়াল করেছি, সেখান থেকে সন্ত্রাসবাদ উদ্ভব হয়েছে, পরবর্তী পর্যায়ে একটা সেটার একটা প্রগতিশীল আন্দোলনে পরিণত হয়েছে সেটাও আমরা দেখেছি। আবার 60-এর দশকে সে 70-এর দশকে আমরা সন্ত্রাসবাদ দেখেছি, এখানে সে সন্ত্রাসবাদ কিন্তু নিয়ে গেছে, কিছুটা তার ভীতি সঞ্চার করে বটে, কিন্তু সেটা কিন্তু তার একটা স্থায়ী রূপ থাকে না। আমি যে জিনিসটাকে বলার চেষ্টা করছি যে সন্ত্রাসবাদটাকে যদি করতে হয় সেখানে যদি, যেমন সিরিয়ার ব্যাপারটাই ধরা যাক, এই সিরিয়ার ঘটনা সম্পর্কে আমরা যদি আন্তর্জাতিক বিশ্বকে দেখি তাহলে দেখব যে রাশিয়া একভাবে তার ভূমিকা পালন করছে, আরেকভাবে পালন করছে কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপিয়ান দেশগুলো। আমরা সেখানে যদি আরেকটা জিনিসও এখানে খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখতে পাব যে ওই মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যে অস্থিরতা কিংবা মধ্যপ্রাচ্যের যে সামগ্রিক যে দ্বান্দ্বিক পরিস্থিতি, সেই মধ্যপ্রাচ্যের দ্বান্দ্বিক পরিস্থিতির ভেতর দিয়ে কিন্তু এই ধরনের ধর্ম ব্যবসায়ীরা সুযোগ গ্রহণ করে, উগ্রবাদ সুযোগ গ্রহণ করে করেছে, এবং সেইখানে অস্থিরতাগুলো ওইখানে যায়, যেটা আমাদের এই অঞ্চলে যে জিনিসটাকে আমরা দেখি যে যখনই কোন রকম এই ওই ধরনের একটা মানে খুব প্রচ্ছন্ন কতগুলো ঘটনা ঘটে যায় তখন কিন্তু সেখানে আবার কিছু অস্থিরতা কাজ করে। এক ধরনের আমরা আরো একটু স্পষ্ট করে বলি, যেমন ধরা যাক যে প্যারিসের যে ঘটনা ঘটলো, কিংবা এর আগে আমরা যে বোম্বের যে তাজ বেঙ্গলের যে ঘটনা ঘটেছিল, যে বোম্বের উপরে যে সন্ত্রাসী দুটোকে, এর আগে একবার ইশফাক ইলাহি চৌধুরী একটা অনুষ্ঠানে বলেছিলেন যে দুটোর মধ্যে একটা আইডেন্টিক্যাল ব্যাপার আছে। আমি আরেকটু ভেতরে যদি গভীরে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে ওটার মধ্যে ভূমিকা যেটা ছিল আইএসআই ভূমিকা ছিল, আইএসআই, এবং সেই আইএসআই এর ভূমিকার পেছনে কে কারণটা ছিল, মূল যে আইএসআই এর যে আমাদের এখানে যে এই উপমহাদেশে যিনি এটার প্রবর্তক, তিনি একজন একসময় আইএসআই এর প্রাক্তন চিফ ছিলেন, সে তিনি কিন্তু পরবর্তী পর্যায়ে বলেছেন, এক সময় যখন তালেবান সৃষ্টি করেন সে সময় তিনি বলেছেন যে আমেরিকা কতভাবে করবে, ও যদি 2 পদ্ধতি বার করে, 8 পদ্ধতিতে বার করে, তা আমি সেটাকে 12 পদ্ধতিতে নিয়ে যাব। অর্থাৎ মেজর জেনারেল যিনি ছিলেন, পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন, তিনি আইএসআই চিফ ছিলেন, তো তিনি যখন এইভাবে জিনিসগুলোকে বলেন, কিংবা পারভেজ মোশাররফ যখন বলেন যে আমরা জঙ্গি প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের এখানে আইএসআই রা জঙ্গি প্রশিক্ষণ দিয়ে থাকে, তার অর্থটা হচ্ছে কি যে আন্তর্জাতিক স্বার্থ, তার রাজনৈতিক স্বার্থ, তার প্রভাব বিস্তারের স্বার্থ, তার অবস্থান গ্রহণের স্বার্থ, সবকিছু কিন্তু একীভূত হয়।
জি জনাব আবেদ খান, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো,
কিন্তু এভাবেই জন্ম লাভ করে।
আপনার কাছে আমরা আবার ফিরে আসবো গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার প্রসঙ্গটি স্মিতা উত্থাপন করেছেন ইশফাক ইলাহি চৌধুরী।
আমাদের গোয়েন্দা সংস্থা যদি আমি বাংলাদেশের বলি, তাহলে বলবো যে অনেক ক্ষেত্রেই তারা বরঞ্চ সফলতা অর্জন করেছে। আর যখন তারা ব্যর্থ হয়েছে বা অথবা তারা যেটা প্রেডিক্ট করতে পারেনি সেখানে সেটাই প্রচার পেয়েছে। কিন্তু আমরা অনেকগুলো যে বিষয় ঘটনা ঘটতে পারতো সেগুলো ঘটার আগেই কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সেগুলো বন্ধ করতে মানে সক্ষম হচ্ছে। একই ঘটনা বলা যায় ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে, যেখানে যখন ফেইলিয়ার হয় মানে তখনই সেটা আমাদের চোখে পড়ে, কিন্তু যখন তারা সার্থক হয় সফল হয় সেটা হয়তো আমাদের দেশকে এড়িয়ে যায়। তো এই যে ইউজ অফ আমার টেকনোলজি, এখানে একটা জিনিস হচ্ছে রিসেন্টলি যেটা আইএস খুব ব্যবহার করছে ইন্টারনেট এবং ফেসবুক, এগুলোর মাধ্যমে ইয়াং ছেলেদেরকে তারা রিক্রুট করার চেষ্টা করছে। এবং এইসব ক্ষেত্রে সব থেকে ভালনারেবল হচ্ছে, একটা হচ্ছে যারা সোশ্যালি ডিপ্রাইভড, যারা নিজেদেরকে মনে করছে যে আদরে আমাদের সমাজে আমাদের স্থান নাই, আমি জীবনে যা চেয়েছিলাম সেটা হতে পারলাম না বা হতে পারবো না। আর একটা বড় জিনিস হচ্ছে তার বিচ্ছিন্নতা, সামাজিক বিচ্ছিন্নতা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের সাথে তাদের যোগাযোগ নাই, তাদের প্যারেন্টসরা হয়তো তাদেরকে সময় দিচ্ছে না, স্কুলের টিচারদের সাথে বা তার ফ্রেন্ডসদের সাথে তাদের যোগাযোগ কম। এই ধরনের বিচ্ছিন্ন যেসব যুবক যুবতী বা এই ধরনের থাকে তাদের, তারাই কিন্তু ভালনারেবল হয়। এবং এক্ষেত্রে ইন্টারনেট একটা খুব বড় ভূমিকা পালন করেছে এখানে। সেজন্য আমাদের যারা আমাদের বাচ্চাদের যারা প্যারেন্টস আছে, স্কুলে যারা টিচার আছে, ইউনিভার্সিটি টিচার, তাদের সবাই খুব একটা ইম্পর্টেন্ট দায়িত্ব যে তাদের সঙ্গ দেওয়া এবং তাদের পরিচর্যা করা, যে তারা যেন এই ধরনের বিপদে না যায়।
আচ্ছা, আমাদের একটা লাইভ কল এক্ষুনি আসলো বাচ্চু মিয়া বলে। হ্যালো বাচ্চু মিয়া, আছেন?
হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, বলেন।
জি, আমি বড়দিনাজপুর আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে বলছি।
বলেন। বলেন।
জি, আমাদের আমাদের যে সন্ত্রাস, যে পারিবারিক সন্ত্রাস, এলাকার সন্ত্রাস, যেমন মনে করেন হাজার হাজার কোটি টাকার মালিক, সে দু টাকার মালিক অসুস্থ না, এখন হাজার হাজার টাকার মালিক, সে আমাদের প্রত্যেক সম্পদ বুক দখল করে নিয়ে হাজার হাজার মানুষ, কিন্তু তাদের তারা অনেক টাকা পয়সার মালিক দেখা তাদের বিরুদ্ধে কোন লোকজন দাঁড়ায় না, এবং এমপি সাহেবের কাছে বিচার দিলে
আমাদের আমাদের এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক এবং জাতীয় অন্যরকম সন্ত্রাসের কথা বলছি। আপনার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়ে বোধহয় আমাদের প্যানেলিস্টদেরও আলোচনা করার সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমার নাম কাইয়ুম খান, আমি ম্যারিল্যান্ডের কলাম্বিয়া শহর থেকে বলছি। আমি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো, যেমন বুদ্ধিজীবী হত্যা ষড়যন্ত্র, সাহিত্যের সাথে প্রকাশক হত্যা ষড়যন্ত্র, আমাকে সেই 1971 সালের বুদ্ধিজীবী হত্যার ঘটনাগুলো মনে করে দিচ্ছে। কিন্তু সমস্যাগুলো হচ্ছে যে প্রশাসন থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আবার একই সঙ্গে বলা হচ্ছে পরিকল্পিত ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে, ঘটনা যদি বিচ্ছিন্ন হয় তাহলে পরিকল্পিত হয় কিভাবে? আবার কেউ কেউ বলছেন এগুলো একই সূত্রে গাঁথা। আমি এ ব্যাপারে আলোচক বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
আমি এই প্রশ্ন আগে আমি আরেকটা জিনিস এখানে আলোচনা করতে চাই খুব সংক্ষেপে। যে জঙ্গিবাদের যে দর্শন নিয়ে আলোচনা হচ্ছিল সেটা থেকে আমি একটু আলোকপাত করি। সেটা হচ্ছে যে আমরা 60 বা 70 দশকে জঙ্গিবাদের দর্শন, জঙ্গিবাদ কিন্তু সে সময় খুব আনফর্চুনেটলি হলো মার্ক্সবাদকে ভিত্তি করে জঙ্গিবাদের দর্শনটি গড়ে উঠেছিল। আর বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে ধর্মকে বিশ্বাসের জায়গায় না রেখে জঙ্গিবাদ যেটা করেছে ধর্মকে আর রাজনীতির হাতিয়ার বা রাজনৈতিক আদর্শ, পলিটিক্যাল আইডিওলজি হিসেবে চিন্তা করে সে দর্শনটাকে তার ইউজ করছে তাদের জঙ্গিবাদী কার্যক্রমকে জাস্টিফাই করবার জন্য। এবং এই জাস্টিফিকেশনের প্রসেসে আপনার দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে জাতীয় এবং একটা হচ্ছে আন্তর্জাতিক। জাতীয় রাজনীতির যে বিভিন্ন ডাইমেনশন, সেই ডাইমেনশনগুলি আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে সোশ্যাল মিডিয়ার বিস্তার এবং ইলেকট্রনিক মিডিয়ার বিস্তারের ফলে যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল যে ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন যখন একসাথে মিলিত হয়ে আপনার জঙ্গিবাদের একটা বিস্তার বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করছি। আর পরবর্তী যে প্রশ্নটা যেটি মেরিল্যান্ড থেকে করেছেন, বিষয়টা বোধ হয় সরকারের এক ধরনের স্টেটমেন্ট, কারণ সরকারকে অনেক সময় নানান ভাবে তার অবস্থানকে জাস্টিফাই করতে হয়, সুতরাং সেই জাস্টিফিকেশনের প্রসেস হিসেবে সরকার এই ধরনের কথাবার্তা বলে থাকে, এবং এখানে কোনটা পরিকল্পিত না পরিকল্পিত নয় এরকম শব্দগত অর্থ না ধরে সরকার যে সরকারি ক্ষমতায় থাকুন যে জঙ্গিবাদকে মোকাবেলায় কি ধরনের পরিকল্পনাগুলি নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপগুলি কার্যকর হচ্ছে কিনা, আমাদের মনে হয় আলোচনাটা বা আমাদের বোধ হয় দৃষ্টিটা সেদিকে দেওয়া উচিত শব্দগত মানে না খুঁজে।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। কিন্তু ওই যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সে বিষয়ে আমি আবেদ খানের কাছে যাচ্ছি, যে সরকার একদিকে বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, তারপরে তারা হয়তো বিরোধী দলকে এর জন্য দায়ী করছেন, আবার আমরা শুনছি যে আইএস দাবি করছে কিংবা আনসারুল্লাহ বাংলাদেশ টিম এরা দাবি করছে, তো এই যে দ্বন্দ্বটা এবং এক ধরনের আত্মতুষ্টি সরকারের পক্ষ থেকে, আবার সেই সঙ্গে সাবধানতা অবলম্বন, এই বৈপরীত্যকে আবেদ খান আপনি কিভাবে দেখবেন?
এটা এই প্রসঙ্গটা যেটা এসছে, যেটা হলো যে কাইয়ুম খান যিনি বলেছেন, আমার একটি লেখায় আমি কিন্তু এই লেখাটি এই কথাটাই বলেছিলাম যে সরকারের মধ্যে এই বৈপরীত্য কেন, এবং সে লেখায় এখানেই বলেছিলাম যে যদি বিচ্ছিন্ন হয় তাহলে এটা পরিকল্পিত হয় কি করে, আর যদি পরিকল্পিত হয় তাহলে বিচ্ছিন্ন হয় কিভাবে, এই বাক্যটি আমি ব্যবহার করেছিলাম আমার লেখার মধ্যে। তো যাই হোক, উনি যে জিনিসটা ধরেছেন এই ক্ষেত্রে আমি বলি, এটা কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন সাঈদ ইফতেখার সাহেব, যে এই জায়গাটায় এক একটা মানে ক্ষুদ্র জিনিসটা না ধরে কে কোন অ্যাকশনের মধ্যে যাচ্ছে। জঙ্গিবাদটা আমাদের এখানে যখন একসময় ছিল যে আমরা হব তালেবান, সে সময় কিন্তু আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার একটা নির্লজ্জ প্রকাশ দেখেছি, কিন্তু আজকে জঙ্গিবাদে হয়তো বলছেন বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, কিংবা এই জঙ্গিবাদকে আইএসআই আইএস এখানে আছে সেটা স্বীকার করার ভেতর দিয়ে কিন্তু একটা বিশেষ শক্তিকে এখানে অনুপ্রবেশ করার সুযোগটি সরকার দিতে চাচ্ছে না বলেই এটাকে তার ব্যবহারিক ক্ষেত্রে কিংবা বক্তব্য প্রদানের ক্ষেত্রে এই ধরনের কথা বলছে। কিন্তু আমি কখনোই মনে করছি না যে এই এটা যেটা সাঈদ ইফতেখার সাহেব বলেছেন যে আসলে অ্যাকশনটা কি হচ্ছে, আজকে যে জঙ্গিবাদ আমাদেরকে একাত্তরে বিপর্যস্ত করেছিল আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করি যে আমরা এক এক করে যুদ্ধাপরাধীদের বিচারগুলো সম্পন্ন হতে দেখছি এবং ফাঁসি কার্যকর হওয়ার মতন অবস্থায় নিয়ে যাচ্ছে, এবং চিহ্নিত এদেশকে সন্ত্রাসবাদের মধ্যে ঠেলে দিয়েছিল যারা, এমনকি এই 90-এর দশকে 2001-এর পরবর্তী পর্যায়ে যারা জঙ্গিবাদকে মিডিয়ার সৃষ্টি বলেছিল তারাই কিন্তু জঙ্গিবাদের প্রশ্রয়দাতা হিসেবে ছিল, এবং পরবর্তী পর্যায়ে তারা কিন্তু বিচারের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। কাজেই এটা হচ্ছে অ্যাকশনের ব্যাপার, যেটা ইফতেখার সাহেব বলেছেন যে অ্যাকশন দিয়ে প্রমাণ করা যাবে যে আসলে এখানে জঙ্গিবাদকে দমনের জন্য কি কি করা হচ্ছে না হচ্ছে। আজকে আমাদের এখানে যদি যে সরকারটি এখন আছে সে সরকার যদি এই ব্যবস্থা না নিত, তাহলে আমি তো আশঙ্কা করি যে বাংলাদেশের পরিণতি কোনো অবস্থাতেই আফগানিস্তানের চাইতে ভালো হতে পারত না,
জি
কোনো অবস্থাতেই পাকিস্তানের চাইতে ভালো হতে পারত না। আজকে যে পাকিস্তানের জেনারেল গুল,
আবেদ খান আমরা আবার আপনার কাছে ফিরে আসব, আমাদের অনেক প্রশ্নকর্তা আছেন, শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমাদের একজন প্রশ্নকর্তা আছে লাইনে। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ আপনার নাম বলুন।
আমি মোহাম্মদ মহসিন আলম ভারত থেকে বলছি।
জি, ভারত থেকে মোহাম্মদ মহসিন আলম বলুন।
আমার প্রশ্ন হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ত্রাসবাদ খুব বেশি ছড়াচ্ছে এবং ইসলামিক স্টেট হোক বা বিভিন্ন ভাবে এদের প্রতিহত করতে আমেরিকা হোক ইংল্যান্ড হোক বিভিন্ন দেশ ড্রোন হামলা চালাচ্ছে, এবং বিগত গত শুক্রবার আমরা দেখলাম ফ্রান্সে যে আক্রমণ হলো, নিরীহ মানুষ মারা গেলে। আমার প্রশ্ন হলো এ ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলা করতে আমরা কিভাবে সমস্ত বিশ্ব একজুট হয়ে কাজ করব এবং নিরীহ মানুষের প্রাণ রক্ষা করব, সেক্ষেত্রে আমি আলোচক বিন্দুর কাছে একটু আলোকপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ মোহাম্মদ মহসিন আলী। আমরা এই সঙ্গে আরো দু একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে গোলাম ফারুক প্রশ্ন করেছেন। হ্যালো,
হ্যালো, আমি গোলাম ফারুক বাংলাদেশ থেকে বলছি। আসলে বিশ্বে যে এখন সন্ত্রাসবাদ এবং আমার ব্যক্তিগতভাবে যেটা আমার খুব দুঃখবোধ যে এবং এটার জন্য সকলেই স্বাভাবিকভাবে অঙ্গুলি নির্দেশ করছে মুসলিমদের প্রতি। এবং সবচেয়ে যেটা কষ্টকর বিষয় যে বিশ্বত শিল্প শিল্পকলা মানুষের মননশীল যে জায়গাগুলো সেই জায়গাগুলোই আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে একটা ফোক ফেস্টিভ্যাল হয়ে গেল, বা সামনে 27 নভেম্বর থেকে আমাদের এখানে যে একটা ক্লাসিক্যাল মিউজিক এর একটা যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হবে, এগুলো নিয়েও আমরা খুব উদ্বিগ্ন যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে আমরা বা কি হবে আমাদের। বা এখান থেকে সবচেয়ে বড় কথা যে আমাদের মুসলিম উম্মাকে এখন চিন্তা করতে হবে যে আমাদের উপরে যে কালিমা লেপন হয়ে আছে বা হয়ে গেছে এবং প্রত্যেকে আমাদের দিকে আঙ্গুলি নির্দেশ করছে সন্ত্রাসবাদী হিসেবে, এখান থেকে আমরা যারা মুসলিম যারা এটাকে নিন্দা করি যারা এটাকে ঘৃণা করি আমাদের পরিত্রাণের উপায় কি? এই বিষয়টা কিন্তু একটা আত্মসমালোচনার একটা সাংঘাতিক একটা সুযোগ আমাদের একটা অবস্থান আমরা এসেছি এবং কিভাবে আমরা এই অপবাদ থেকে বেরোতে পারি এটাই আমার প্যানেলের কাছে কোশ্চেন যে আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা কি, উপায় কি?
জি, আমরা আরো একটা প্রশ্ন নিচ্ছি ঢাকা থেকে হামিদা শেলি। হ্যালো।
হ্যালো, আমি সৈয়দা হামিদা শেলি বলছি ঢাকা থেকে। প্যানেলিস্টের কাছে আমার প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি একে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এর জবাবে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেও শুরু করেছে ফ্রান্স। আমার প্রশ্ন হচ্ছে, তাতে মুসলিমদের নিরাপত্তা কি বিঘ্নিত নয়? সব মুসলিম তো আইএস জঙ্গি নয়, পুরো বিশ্বেই মুসলিমরা এখন হুমকির সম্মুখীন, এর থেকে পরিত্রাণের উপায় কি?
ধন্যবাদ আপনাদেরকে, গোলাম ফারুক, হামিদা শেলি, দুজনেরই প্রশ্নের মধ্যে একটা উদ্বেগ ছিল মুসলিম উম্মাকে কেন্দ্র করে। তারা প্রশ্ন করেছেন যে সন্ত্রাসীরা যেহেতু মুসলিম সেহেতু এর যে সমস্যাটা যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে তারা খুবই আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছেন। প্রশ্ন করেছেন আত্মসমালোচনা করার ব্যাপারটি নিয়েও। আমি প্রথমেই যাচ্ছি জনাব ইশফাক ইলাহি চৌধুরীর কাছে।
সবগুলো প্রশ্নই খুবই সুন্দর রেলিভেন্ট প্রশ্ন হয়েছে এবং এটাই আমাদের মূল সমস্যা। এখন কথা হচ্ছে যে কিছু সংখ্যক সন্ত্রাসী যারা ইসলামের অপব্যাখ্যা করছে, আমি বলবো না অপব্যাখ্যা, এই ব্যাখ্যা ছিল আপনার 19th-18th শতাব্দী থেকেই, যেটাকে আমরা ওয়াহাবিজম বলি, অত্যন্ত কঠিন কঠোর একটা ইসলামের এক্সপ্লেনেশন যেটা আসলে সমস্ত মুসলিম বিশ্বের সর্বত্রই এটা একটা কোন এটা রিজেক্টেড একটা ডগমা ছিল, কিন্তু সেটা প্রথমত সৌদি আরবিয়ার রাজ পরিবারের এটাকে অ্যাডপ্ট করার ফলে এবং পরবর্তীকালে এই তালিবান, আল কায়দা এবং সর্বশেষ আইএস এটার একটা জঙ্গি রূপ দিয়েছে, যেটা আসলে সমস্ত মুসলিম বিশ্বকে একটা কালিমা লেপন করেছে যে একটা উগ্রবাদী, একটা নিষ্ঠুর, একটা মানবতা বিরোধী একটা সংস্থা হিসাবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের সবার তো ওয়ারিড হওয়ার কথা নয়, আমাদের উচিত এটাকে প্রতিহত করা, আমাদের উচিত বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য গোত্রদেরকে প্রমাণ করা যে আমরা এর সাথে নাই। কিন্তু এখানেই কিন্তু আমাদের একটা ফেলিয়ার আছে, আত্মসমালোচনার সুযোগ আছে, যখন যখন এগুলো ঘটছে আমরা কিন্তু দৃঢ়ভাবে এর প্রতিবাদ করছি না। আমি বলি যে আমরা কেন ঢাকায় লক্ষ 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 লোক নেমে পড়ে না, কেন জাকার্তায় নামছে না, কেন কায়রোতে নামছে না, কেন আমাদের সরকারগুলো পরিষ্কারভাবে এর অবস্থান নিচ্ছে না। এই যে আপনি প্রথমে একটা প্রশ্ন ছিল যে এটা কেউ বলছে বিচ্ছিন্ন, কেউ বলছে
পরিকল্পিত,
এই ধরনের রাগঘাট করে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। গত 20 বছর ধরে বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে উঠেছে, তারা তাদের অভিযান চালিয়েছে এবং আমরা টেলিভিশনে দেখেছি প্রায় তাদের অস্ত্র ধরা পড়ছে, তাদের নেতাদের ধরা হচ্ছে, তাদের গোপন আস্তানা থেকে অস্ত্রের ভান্ডার আসছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তখন হঠাৎ করে বলা যে না এটা কিছু না। আর আইএস সম্বন্ধে বাংলাদেশের যেটা আমি বলছি যে আইএস তো কোনো অফিস খোলার দরকার নেই, আইএস হচ্ছে মানুষের ব্রেইনে। এই যে আপনার বিভিন্ন দেশ থেকে যখন যাচ্ছে, বাংলাদেশ থেকে যদিও আমরা কোনো প্রমাণ পাই নাই, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপ থেকে, ব্রিটেন থেকে, কানাডা থেকে তারা গিয়েছে এবং এখানেও আইসোলেটেড কেসেস হতে পারে। যেমন ধরেন আনসারুল্লাহ বাংলা টিমের যেসব কেস তারা পড়েছে, তারা উচ্চশিক্ষিত ভালো পরিবার থেকে তারা যখন ডাইভার্ট হয়ে এই ধরনের ভিন্ন কর্মকাণ্ডকে জড়িয়ে পড়তে পারে, এখানে কোনো কিছুই অসম্ভব নয়। সুতরাং আমাদেরকে এগুলো মোকাবিলা করতে হবে এবং আমাদের বোঝাতে হবে সমস্ত পৃথিবীতে যে এটা ইট ইজ নট এ ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ইট ইজ এ স্প্লিন্টার গ্রুপ, এবং আমরা তাকে ডিসোন করি এবং আমরা তাকে প্রতিহত করব, তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, সেটা যেটা হচ্ছে না। আর আরেকটা বড় জিনিস আমি বলে নিই যে এটা দের ইজ অলসো রাইভালরি বিটুইন শিয়া এবং সুন্নি, ইরান এবং সৌদি আরবিয়া, এবং সেটার একটা বহিঃপ্রকাশ আমরা মধ্যপ্রাচ্যে দেখছি এবং প্রক্সি ওয়ার গোয়িং অন, এটাও কিন্তু আমাদের একটা বাস্তবতা যেটা স্বীকার করতে হবে।
খুব সংক্ষেপে ডক্টর সাইদ ইফতেকার আহমেদ যদি কিছু বলেন।
আমি দুটো পয়েন্ট খুব সংক্ষেপে বলছি। একটি হচ্ছে যে মুসলিম বিশ্বে যে যেখানে আছেন সেখান থেকে যে একটা প্রতিবাদ, যেটা যে আমাদের নামে এই জিনিসটা করা যাবে না, এই বিষয়টাকে আরো ভোকাল হওয়া উচিত সরকারি বেসরকারি সিভিল সোসাইটি বিভিন্ন ক্ষেত্রে। আর আরেকটি জিনিস আমি এখানে আলোকপাত করতে চাই, অনেকের মধ্যে ধারণা যে এই সম্পর্কে কোনো ইয়ে নেই, যে সালাফি এবং ওয়াহাবি যে মুসলিমদের মধ্যে যারা ফলো করেন তারা মোটামুটি 4-5%। অনেকের মধ্যে ধারণা সব সালাফিস্ট এবং সব ওয়াহাবিস্ট মানেই হচ্ছে সন্ত্রাসী, তা কিন্তু নয়। সালাফিস্ট ওয়াহাবিস্ট এক ধরনের ইসলামের একটা ইন্টারপ্রিটেশন, এবং কিন্তু মানে দুঃখজনক হলো যে সমস্ত সন্ত্রাসী আমরা দেখছি যারা ধর্মকে ব্যবহার করছেন তারা প্রায় সবাই সালাফি এবং ওয়াহাবি যে ইন্টারপ্রিটেশন, সেখান থেকে তাদের যে রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক প্রেরণা সেই ইসলাম ইন্টারপ্রিটেশন থেকেই তারা পান। কিন্তু তার মানে এই নয় যে 4-5% যে সাধারণ মুসলমান যারা সালাফি এবং ওয়াহাবি মতবাদকে অনুসরণ করেন তারা সবাই সন্ত্রাসী, এবং সালাফি এবং ওয়াহাবি মতবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে তাদের যে রাজনৈতিক দর্শন সেটাকে বাস্তবায়ন করতে হবে, এ ধরনের কিন্তু কোনো ইঙ্গিত নেই। কিন্তু আনফর্চুনেটলি পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশে আমরা দেখেছি মওদুদি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন যে রাজনৈতিক সন্ত্রাস যেটা দেখে যারা ধর্মকে ব্যবহার করেছে তারা এই সালাফি এবং ওয়াহাবি যে ইসলামের ইন্টারপ্রিটেশন সেটাকেই তারা রাজনীতি নিয়ে এসছে, এবং সেটাকে তারা তাদের যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে জাস্টিফাই করার জন্য তারা সালাফি এবং ওয়াহাবি মতবাদকে ব্যবহার করেছে এবং করে যাচ্ছে।
আমাদের আরো প্রশ্নকর্তা আছেন কিন্তু হাতে সময় খুব কম, এই জন্য আমি অনুরোধ করব যারা উত্তর দিচ্ছেন একটু সংক্ষেপে বলার, কারণ বিষয়টি অত্যন্ত বিস্তারিত, সে কথা আমরা মেনেই বলছি এই কথাটা। পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী, হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছি। কয়েকদিন আইএস সারা বিশ্বে যেভাবে আতঙ্ক সৃষ্টি করে ফেললো ফ্রান্সের এই আক্রমণের পরে এবং সেখানে হত্যাকাণ্ডের পরে, এর পরিস্থিতিতে আমরা শুনতে পেলাম যে মালয়েশিয়ার নেতা ডক্টর মাহাতের মোহাম্মদ একটি মন্তব্য করেছেন যে এর পিছনে ইসরায়েল আছে, এই আইএস এর উত্থানের পিছনে। আইএস বিশেষ করে ইউরোপের এবং মিডল ইস্টের মুসলিম তরুণদের মধ্যে যেভাবে ইসলামী জঙ্গি মনোভাব সৃষ্টি করেছে এবং তাদের যে তৎপরতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে কারণে আফগানিস্তানের তালেবানরা পর্যন্ত আজকে ভীত সন্ত্রস্ত। এখন আইএস যে মুসলিম তরুণদের যেভাবে বিভ্রান্ত করে ইসলামকে একটি বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমেরিকা রাশিয়া ঐক্যবদ্ধ হয়ে আইএস দমন করতে নেমেছে, আর এর বিপক্ষে যদি ইসরায়েলরা থাকে তাহলে কি আমরা আগামীতে একটি বিশ্বযুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের কোন আশঙ্কা মধ্যে পড়ে যাচ্ছে কিনা? এই অবস্থার মধ্যে মুসলমানদের অস্তিত্ব বা কিভাবে টিকিয়ে রাখা যাবে?
ধন্যবাদ। যশোর থেকে প্রশ্ন করছেন শ্রাবণী সুর, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বে আমরা জঙ্গিদের উত্থান লক্ষ্য করছি, প্যারিসের ঘটনা তার একটা বড় দৃষ্টান্ত, এই জঙ্গি উত্থান রোধে বিশ্ব বিবেক যারা, বিশ্ব মোড়ল বলে যারা চিহ্নিত, তারা কি ভাবছেন? এবং গোটা বিশ্বে কি এটা একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে জঙ্গিরা, এটা কি প্যানেল মনে করছেন? আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফ্রান্স একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে বহু মতাদর্শের মানুষ বাস করে, এরকম একটি জায়গায় জঙ্গিদের হামলা হওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কতটা ভয়াবহ বলে প্যানেল মনে করছেন?
ধন্যবাদ। উভয় প্রশ্নকর্তার একটা প্রশ্ন ছিল যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি কিনা। আবেদ খান, খুব সংক্ষেপে।
হ্যাঁ, আমি সংক্ষেপেই বলছি, আমি একটু একটু পুরনো কথা একটু ধরে নিই। যেমন মহসিন আলম ভারত থেকে বলেছেন যে আমরা কি করতে হবে, আমাদের এই অবস্থা প্রতিহত করবো কি করে। আমি মনে করি যে আন্তর্জাতিক ভাবে একটি আন্তর্জাতিক জঙ্গিবাদ বিরোধী টাস্ক ফোর্স গঠনের ভেতর দিয়ে এবং সেই উদ্যোগটা যদি নেওয়া হয় তাহলে একটা আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠছে। আমাদের দেশে যেটা গোলাম ফারুক বলেছেন, আমরা কি কোন অবস্থাতে মানুষের এই যে মননশীল অবস্থা আক্রান্ত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমি মনে করি যে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে মানুষ, সিভিল সোসাইটি তারা প্রতি মুহূর্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে বলেই আজকে এই ঘটনাগুলো ঘটতে পারছে। এখানে একটা মনোলিথিক একটা প্রতিহত করার শক্তি দরকার এবং সেই সাংগঠনিক শক্তিটা যদি গ্রহণ করা যায় তাহলে এটা হতে পারে। আর মুসলিমদের তারা কি অসহায় হয়ে পড়ছে কিনা এই প্রশ্ন করেছেন হামিদা শিলি, আমি বলি যে মানে এটা হচ্ছে সম্পূর্ণভাবে বা নিজের অবস্থানটাকে স্পষ্ট করার ভেতর দিয়েই কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কিন্তু সেটা হয়ে যায়। মুনিরুজ্জামান সাহেব কিংবা এরা যে বলছেন যে তৃতীয় বিশ্ব, আমি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমার নিজস্ব ভাবনা হচ্ছে এই, যদি বিশ্বযুদ্ধটাকে আমরা সেই ক্লাসিক্যাল অর্থে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি, সরাসরি যুদ্ধ দেখি, সেটার চাইতে প্রতিনিয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে সমগ্র বিশ্ব তো ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল এবং এটা এখনো আছে, এটা খুব বিচ্ছিন্ন ভাবেই হবে, অত বিশাল আকারে কোনো বিশ্বযুদ্ধ হবে না এটা আমরা মনে করি, কারণ একটা পারমাণবিক শক্তি সর্বত্র আছে এবং সেখানে সেটাই এক ধরনের ডিটারেন্ট হিসেবে কাজ করে। তবে আমি যেটা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের এখানে একটা সামগ্রিক প্রক্রিয়া, সামগ্রিক প্রয়াস দরকার, যেটা পুতিন বলেছেন যে 40টা রাষ্ট্রকে তিনি চিহ্নিত করেছেন যে এই জঙ্গি অর্থায়নের ব্যাপারে, এবং তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় সরকার নয় বেসরকারি বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু এখানে জঙ্গি অর্থায়ন হচ্ছে। এই জায়গাগুলোকে অর্থের উৎসটাকে যদি বন্ধ করা যায়, যেমন তালেবান, যেমন আইএস প্রতিদিন $30 লক্ষ তেল বিক্রি করে এলোমেলো ভাবে, এই এই যে তেল বিক্রি করে যে টাকাটি অর্থের মধ্যে যায়, এই টাকাটি কোথায় যায়, কারা অস্ত্র সরবরাহ করে, এই অস্ত্র সরবরাহ এবং অর্থটাকে যদি বন্ধ করা যায় তাহলে আন্তর্জাতিক ভাবে ট্রান্সপোর্ট তার কাজ যথাযথ করতে পারে।
জি জি, ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
আমি তৃতীয় বিশ্বযুদ্ধ কোনো সম্ভাবনা সেটা মনে করছি না, কিন্তু যে ভয়ঙ্কর যে জিনিসটা হচ্ছে দাঁড়াচ্ছে বা ক্রমাগত আর কি, যে সন্ত্রাসবাদ যেটা সেটা বিস্তার লাভ করছে এবং সন্ত্রাসবাদকে যদি এখনই প্রতিহত করা না যায় সেটা আরো বিস্তার লাভ করবে এবং সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। সুতরাং এখনই আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে একটি পলিটিক্যাল কনসিয়াস মানে একটা ঐক্যমতে আসা দরকার যে কি করে সন্ত্রাসবাদকে প্রতিহত করতে হবে, সে তা না হলে তার যে বিস্তার সেটা আরো ভয়াবহ হবে এবং মানব জাতির জন্য সেটা
সন্ত্রাসের বিস্তারের সঙ্গে সঙ্গে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং আমাদের যে স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এটা ভীষণভাবে খর্ব হবে। ইতিমধ্যে হয়েছে, আজকে থেকে 20-25 বছর আগে আপনি যেভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারতেন, পৃথিবীর সম্বন্ধে যেভাবে আপনার ধারণা ছিল, এখন সে অনেক বেশি আমরা রেস্ট্রিক্টেড এবং একে অন্যকে আমরা ট্রাস্ট করছি না, এবং এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান সমাজ। আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে আমাদের পক্ষে ট্রাভেল করা আরো কঠিন হবে, আমাদের দেশে ইমিগ্রেশন ভিসা আরো কঠিন হবে, বিশেষ করে ভবিষ্যৎ বংশধরদের জন্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়া, চাকরির ক্ষেত্রে বৈষম্য হবে, আনরিকগনাইজড ডিসক্রিমিনেশন হবে, এবং এর ফলে আমাদের আরো বেশি সফল। একটা প্রশ্নকর্তা ছিল যে ফ্রান্সে কেন ঘটনা ঘটলো, ফ্রান্সে যে 50 লক্ষের মতো অভিবাসী আছে মোস্টলি ফ্রম আফ্রিকান কান্ট্রি, তারা কিন্তু ভীষণভাবে অর্থনৈতিকভাবে তারা নিজেদেরকে ডিপ্রাইভ ফিল করে এবং তারা ফ্রান্সের যে জীবনযাত্রা থেকে কমপ্লিটলি আইসোলেটেড, এবং এইগুলোর ক্ষেত্রে এই ধরনের উগ্রবাদের জন্ম হয়। সুতরাং এগুলো ঠিক মিলিটারি সলিউশন হয়তো ইমিডিয়েটলি আপনি নিশ্চয়ই তাদেরকে দমন করবেন, কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে যারা সমাজে নিজেদেরকে ডিপ্রাইভ মনে করছে তাদেরকে সামনে নিয়ে আসা একটা খুবই ইম্পর্টেন্ট। আর অর্থায়নের কথা বলেছেন, খুব দুঃখজনক ভাবে এইসব সন্ত্রাসীর অনেক ক্ষেত্রে অর্থায়ন হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে, তারা তাদের নিজেদের সীমানার স্বার্থ রক্ষা করে বিদেশে তাদের এই ধরনের ভাবধারা গুলোকে তারা এক্সপোর্ট করেছে, যেগুলো যার ফলে আমাদের বাংলাদেশ সহ সমস্ত মুসলিম বিশ্ব আজকে এফেক্টেড, এবং এটাকে আমাদের স্বীকার করে তাদেরকে একটা এবং পশ্চিমা বিশ্বের দায়িত্ব হবে এগুলো তাদের উপরে একটা প্রেশার সৃষ্টি করা, যেগুলো তোমরা বন্ধ করো।
জি, আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক পর্বে, আমাদের দুজন আরো প্রশ্নকর্তা ছিলেন, তাদের প্রশ্ন নিতে পারছি না। মোহাম্মদ নাঈম বাগেরহাট থেকে, সাজ্জাদ হোসেন রিজু ঝিনাইদহ থেকে, কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, জনাব আবেদ খান, এয়ার কমোডর ইশফাক আলী চৌধুরী, ডক্টর সাঈদ ইফতিকার হোসেন আহমেদ। আমাদের হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই বন্ধ হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।